ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 2টা, বাংলাদেশে রাত 12টা আর ভারতে রাত 11:30। শ্রোতা দর্শকদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হায়দার আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকের পরিবেশনায় রয়েছে রোজকার মতে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতাদের বিভিন্ন রিপোর্ট, আছে চলতি ঘটনাবলীর খবরাখবর এবং অন্যান্য কিছু পরিবেশনা। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা অত্যন্ত দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে শনিবার ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করে বলেন, সংঘাতপ্রবণ দেশসমূহে শান্তি প্রতিষ্ঠা ও শান্তি বজায় রাখতে বাংলাদেশের শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।
থেকে সংঘাতপূর্ণ জায়গা, সব থেকে জটিল জায়গাগুলিতে আজকে আমাদের শান্তিরক্ষী বাহিনী বিশেষ অবদান রেখে যাচ্ছেন, সেজন্য আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কাজেই বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের জনগণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনাদের এই ভূমিকা চিরকাল স্মরণ করবে। আপনারা বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী শান্তি প্রতিষ্ঠাকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং বিশ্বের বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখবেন।
করোনা মহামারীর মধ্যে বিভিন্ন দেশে এখন অসহিষ্ণুতা ও অনিশ্চয়তা দেখা দিচ্ছে বলে উল্লেখ করে শেখ হাসিনা এই সময় অত্যন্ত ধীর স্থির ভাবে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে শান্তিরক্ষীদের পরামর্শ দেন। 1988 সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশি শান্তিরক্ষীরা এ পর্যন্ত 40টি দেশে জাতিসংঘের 54টি শান্তিরক্ষা মিশন সম্পন্ন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বর্তমানে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ এবং শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় এযাবৎ বাংলাদেশের 159 জন শান্তিরক্ষী মৃত্যুবরণ করেছেন। অনুষ্ঠানে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, নিহত শান্তিরক্ষীদের পরিবারের সদস্যরা এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে বর্তমানে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীরা অনুষ্ঠানে যোগ দেন। এদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানিয়েছেন, করোনা সংক্রমণের হার 5% নিচে নামলে 13ই জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। শিক্ষক শিক্ষার্থী এবং তাদের পরিবারের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, তবে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। শিক্ষামন্ত্রী অবশ্য বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ঝুলে থাকা পরীক্ষাগুলো নেয়ার বিষয়ে অনুমতি দেয়া হয়েছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শিক্ষা কার্যক্রম শুরু করার কথা বিবেচনা করে সরকার করোনার টিকা নেয়ার বয়সসীমা বর্তমান 40 বছর থেকে কমিয়ে 18-20 বছর করার চিন্তা ভাবনা করছে। অপরদিকে আজ সরকারের দেয়া তথ্য মোতাবেক দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরো 38 জন এবং নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 1,043 জন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
আগামী 3 জুন জাতীয় সংসদের সীমিত পরিসরে 2021-22 অর্থ বছরের বাজেট পেশ করা হবে। 6,20,000 কোটি টাকার যে বাজেট পেশ করা হবে তাকে বিরোধী দল বিএনপি অবাস্তবায়নযোগ্য বলে আখ্যা দিয়েছে এবং এক বলেছে, গত অর্থ বছরের 5,68,000 কোটি টাকার বাজেটও সরকার বাস্তবায়ন করতে পারেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনার ভয়াবহতার সময় 2021-22 অর্থ বছরের বাজেট পেশকে গতানুগতিক এবং চিরাচরিত বলে আখ্যা দিয়ে করোনাকালে 6 মাসের জন্য বিশেষ অন্তর্বর্তীকালীন একটি বাজেট পেশের দাবি জানিয়েছেন।
করোনাকালের এবারে বাজেট গতানুগতিক বাজেট হওয়া উচিত নয়, করতে হবে বিশেষ সময়ে বিশেষ বাজেট। করোনার ভয়াবহতা না কমলে গতানুগতিক বাজেট করে কোনো লাভ নেই, লক্ষ্য হওয়া উচিত আগামী 6 মাসের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট করা।
6,20,000 কোটি টাকার বাজেটে আগামী অর্থ বছরের জন্য স্বাস্থ্যখাতে মাত্র 33,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থ বছরের জন্য স্বাস্থ্যখাতে দেওয়া হয়েছিল 29,000 কোটি টাকা। করোনাকালে স্বাস্থ্য এবং চিকিৎসা খাত নিয়ে এমনটা কাম্য নয় বলে সরকারের তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারা বিশ্বে যখন স্বাস্থ্য খাতে ক্রমাগত বরাদ্দ বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের কমছে। এদিকে মুক্তবাজার অর্থনীতির নামে চিকিৎসা সেবা দ্রুতগতিতে পণ্যে পরিণত হচ্ছে।
কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হচ্ছে তার তীব্র সমালোচনা করেছে বিএনপি। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা আকাশপথে ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেন এবং রিভিউ মিটিংও করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের ক্ষতিগ্রস্ত হওয়ার উপর রিপোর্ট পেশ করার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াসে 20,000 কোটি টাকার প্যাকেজের জন্য আবেদনও করেন। যদিও দুই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার পর আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ডের জন্য 1,000 কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। এর মধ্যে 500 কোটি টাকা দেওয়া হবে ওড়িশাকে, বাকি 500 কোটি টাকা দেওয়া হবে বাংলা ও ঝাড়খণ্ডকে। প্রধানমন্ত্রীর দেওয়া এই আর্থিক সাহায্যের ঘোষণা নিয়ে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ সরকার বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আনিস আহমেদ, সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছে।
আজকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন সম্মানিত অতিথি ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ, যিনি ইলিনয় স্টেট ইউনিভার্সিটিজ পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
নানান রকমের বিতর্ক গণমাধ্যমকে কেন্দ্র করে, এবং এখানে একটা কথা বলে রাখি যে অধ্যাপক আলী রিয়াজ মূলত গণমাধ্যম এবং সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বেশ কিছুদিন। তো সেই দৃষ্টিকোণ থেকে জানতে চাই যে গণমাধ্যম আসলে কি।
গণমাধ্যম যদি বলেন তাহলে সবচেয়ে প্রথম কথা যেটা, সেটা জনগণের কাছে পৌঁছচ্ছে কিনা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা গণমাধ্যম, তাহলে আমরা তাকে প্রথমে গণমাধ্যমের বিবেচনা করব। কিন্তু ধরুন বিজ্ঞাপনে তো পৌঁছায়, জনসংযোগ পৌঁছায়, তাহলে গণমাধ্যমের সঙ্গে তার পার্থক্যটা কোথায়? শুধুমাত্র অধিক সংখ্যক লোকের কাছে পৌঁছানোই গণমাধ্যম নয়। গণমাধ্যমের যে বড় দুটো দিক, সেটা হচ্ছে যে এটা ফ্যাকচুয়াল কিনা, অর্থাৎ আমি ট্রুথ অর্থে বলছি না, ফ্যাকচুয়াল অর্থে বলছি যে সত্য প্রকাশ করছে কিনা, বস্তুনিষ্ঠ থাকছে কিনা, অর্থাৎ বস্তুনিষ্ঠভাবে তথ্য সংগৃহীত হচ্ছে কিনা, সেই তথ্য প্রচার করা হচ্ছে কিনা, এবং জবাবদিহিতা থাকছে কিনা, প্রাসঙ্গিকতা থাকছে কিনা, সেটা দেখার বিষয়। জনস্বার্থকে প্রাধান্য না দিলে আপনি গণমাধ্যম গণমাধ্যম হয়ে ওঠে না। আমি আপনি হয়তো অনেক কথা বলতে পারি, কিন্তু সেটা কি জনস্বার্থে বলা হচ্ছে, সেটা কি প্রাসঙ্গিক থাকছে, সেটা কি নির্ভরযোগ্য হচ্ছে, এগুলি হচ্ছে একেবারে বেসিক ক্রাইটেরিয়া যদি আপনি একটা গণমাধ্যমকে বিবেচনা করতে চান। বিশ্বাসযোগ্য হতে হবে, নির্ভরশীল হতে হবে, তাকে আস্থা অর্জন করতে হবে। কেন? কারণ হচ্ছে যে এইগুলি আপনি করছেন জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য, মত পৌঁছে দেওয়ার জন্য। সে কারণে গণমাধ্যমের প্রথম শর্ত হচ্ছে ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো, কিন্তু কতগুলো ন্যূনতম যে মান সেগুলো বজায় রেখে, কতগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে, যেগুলোর কথা আমি বললাম।
এই যে বললেন আপনি জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে গণমাধ্যমের প্রধান কাজ, এবং বস্তুনিষ্ঠতার কথা আপনি বলেছেন। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও আমরা অনেক কথা শুনি, তো গণমাধ্যমের স্বাধীনতা আসলে কার স্বাধীনতা?
স্বাধীনতাটা হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে সাংবাদিকতার স্বাধীনতা। এটা কোনো বিশেষ প্রতিষ্ঠানের স্বাধীনতার প্রশ্ন, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিকতার চর্চার স্বাধীনতা। তাহলে কিসের থেকে স্বাধীনতা? স্বাধীনতা হচ্ছে স্বার্থ থেকে মুক্ত থাকার স্বাধীনতা। কিসের স্বার্থ? রাষ্ট্রের স্বার্থ, কিংবা ধরুন মালিকের স্বার্থ, সরকারের স্বার্থ, দলের স্বার্থ, ব্যক্তির স্বার্থ, এগুলি থেকে মুক্ত থাকাটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতার প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে যে যে কোনো রকম গণমাধ্যম যেন মুক্তভাবে ওয়াচডগের ভূমিকাটা পালন করতে পারে, নজরদারিটা করতে পারে। নজরদারি সার্ভিয়ালেন্স অর্থে নয়, আপনি ওয়াচডগ হিসেবে তাকে যেন সে ভূমিকাটা পালন করতে পারে, এবং সেটা কীভাবে? জনগণের কাছে তথ্য তুলে ধরার মধ্য দিয়ে, ফলে মত প্রকাশের ক্ষেত্রে যেন বাধা না থাকে, সে যেন সব কথা বলতে পারে। এবং সেটা আমি আগেই বলেছি, বস্তুনিষ্ঠভাবে বলতে হবে, তথ্য হতে হবে, এবং অবশ্যই নির্ভরযোগ্য জায়গায় তাকে থাকতে হবে। ফলে গণমাধ্যমের স্বাধীনতা বলতে আমি যেটা বুঝি আর কি, আমরা যেহেতু সাংবাদিকতার কনটেক্সটে কথাটা বলছি, সেটা হচ্ছে প্রতিষ্ঠান হিসেবে সাংবাদিকতার স্বাধীনতা, যেন সে স্বাধীনভাবে সমস্ত রকম স্বার্থের ঊর্ধ্বে উঠে এক ধরনের ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে। তার ক্ষেত্রে যে বাধা, সেটা আইনি বাধা হোক, আইন বহির্ভূত বাধা হোক, রাষ্ট্রের থেকে আসুক, ব্যক্তির কাছ থেকে আসুক, প্রতিষ্ঠানের কাছ থেকে আসুক, এমনকি নিজের ব্যক্তিগত স্বার্থেও যদি অতিক্রম করতে না পারে, তাহলে স্বাধীনতা সংকুচিত হলো, স্বাধীনতা আসলে কম্প্রোমাইজড হয়ে গেল।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অজস্র ধন্যবাদ।
আকাশ ছোঁয়া মন ভোলানো হাসি, আমার প্রাণে বাজলো আজ বাঁশি, লাগলো আলস পথের চলার মাঝে, হঠাৎ বাধা পড়ল সকল কাজে, একটি কথা পরাণ জুড়ে বাজে, ভালোবাসি হায় রে ভালোবাসি। শ্রোতা বন্ধুরা, আজকে যে কথাকটি বলে আজকের আসর শুরু করেছি, সেই মানুষটির আকাশ ছেয়ে যে মন ভোলানো হাসি, সেটি আর কেউ নয়, আমাদের অত্যন্ত প্রিয় রোকেয়া আপা। আজকে অত্যন্ত আবেগ, অনুভূতি সব কিছুই কাজ করছে যে আজকের এই অনুষ্ঠানে আমরা রোকেয়া আপার দীর্ঘ 40 বছর এই যে ভয়েস অফ আমেরিকার সঙ্গে পথচলা, সেই পথচলার কিছু বিষয়, কিছুক্ষণ, কিছু সুচিন্তিত তার মতামত, এ সমস্ত নিয়ে আজকে কথা বলবো। কারণ তিনি দীর্ঘ এই 40 বছর পরে বিদায় নিচ্ছেন মিতালি আসর থেকে, ভয়েস অফ আমেরিকা থেকে। রোকে আপা, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি।
চমৎকার তুমি একটি কথা দিয়ে শুরু করলে। হ্যাঁ, আসলে বিদায় নিচ্ছি কোনো সাংবাদিক বলতে পারে না, কোনো সাংবাদিকের জীবনে শেষ কথাটি কখনোই শেষ হয় না। তবে হ্যাঁ, ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের শ্রোতাদের সঙ্গে এই মিতালির আসরটি শেষ, আমার শেষ আসর। মিতালির যোগাযোগ, সেই মেলবন্ধন, সেই যোগসূত্র কখনো শেষ হবে না, ছিন্ন হবে না, হারিয়ে যাবে না, এই কথাটি বলতে পারি। আজকে মিতালির আসরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি।
রোকেয়াপা, আপনার কাছে তো আজকে মনে হচ্ছে অনেক কিছু শুনতে চাই, অনেক কিছু জানাতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের, কিন্তু প্রথমেই মনে হচ্ছে যে আপনার ভালো লাগার জায়গাটা কোথায় ছিল?
আমার ভালো লাগার জায়গা যদি আমি বলি আজকে, এক কথায় আমি বলবো, আমার সাংবাদিকতার সবচেয়ে সফল যে জায়গাটি ছিল, সেটা ছিল খেলার মাঠ। খেলার খবরে ট্রেন্ড ব্রিজে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ জিতে গেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ মোটামুটি ভালোই শুরু করেছিল, 6 উইকেটে 151 রান করলো জবাবে শ্রীলঙ্কা, 6 উইকেটে 152 রান করে ম্যাচটি জিতে গেল 4 উইকেটে।
খেলার মাঠে আপনি অনেক মানুষকে দেখেছেন, অত্যন্ত জনপ্রিয় সব তারকাদের সঙ্গে আপনার দেখা হয়েছে, আপনি অলিম্পিক্সে গেছেন, সেই স্মৃতির উল্লেখযোগ্য কিছু স্মৃতি আজকে আমরা জানতে চাই।
তাহেরা, বললে কোনো অত্যুক্তি হবে না যে হ্যাঁ, অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ার সাব গেমস সব কিছুই দৌড়ে বেরিয়েছি, এবং তারকাদের সাথে অবশ্যই দেখা হয়েছে। আজকে যিনি পাকিস্তানের প্রাইম মিনিস্টার, যিনি প্রধানমন্ত্রী ইমরান খান, তার সাথে দেখা হয়েছিল আমার নিউ ইয়র্কে। একটি শুভেচ্ছা যে বিনিময় হয়েছিল, সে ক্রিকেট খেলা হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে সেই সময়। কিন্তু তারপরও সুদূর সেই লন্ডন থেকে ভেসে এসেছিল পাকিস্তানের বিশ্বকাপ জয় ক্রিকেটের, সেই সব খবর আমরা শুনিয়েছি। দেখা হয়েছিল সুনীল গাভাস্কারের সঙ্গে, দেখা হয়েছিল সাকিব আল হাসানের সঙ্গে, দেখা হয়েছিল আকরাম খান যখন ICC ট্রফি জিতে বাংলাদেশে ফিল্ডেন সেই সময়। আমি আজকে মনে করতে পারছি না, সবার নাম নিতে পারছি না। অভিষেক টেস্টের সময় দেখা হয়েছিল আমার সৌরভ গাঙ্গুলির সাথে, সচিন তেন্ডুলকারের সাথে, বাংলাদেশে আমিনুল ইসলাম বুলবুল, সবার সাথেই তো কথা হয়েছে, দেখা হয়েছে, কার নাম বলবো। সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটি ছিল অমিয় তরফদার ফটো জার্নালিস্ট ছিলেন, এবং তিনি আমাকে বলেছিলেন যে রোকেয়া, বিশ্বকাপটিকে যখন ছুঁয়ে দেখার, স্পর্শ করার সুযোগ হয়, বিশ্বকাপ ফুটবলের বিশ্বকাপ ট্রফি, সেটা ভোলার নয়। সেই সুযোগও আমার হয়েছিল আশ্চর্যভাবে। আমি 2006 সালে বাংলাদেশে গিয়েছিলাম এবং সেই বছরই জার্মানিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এবং বিশ্বকাপটি নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশে। তো আয়ুব বাচ্চু সেই গানটি গিয়েছিলেন যে আকাশ ছুঁয়ে নীল আকাশ ছুঁয়ে বিশ্বকাপ আসছে বাংলাদেশের মাঠে। সেই সময় উপস্থিত ছিলাম আমি সেখানে সবার মাঝে, আর সেই ফুটবল ফেডারেশনের সময় সব যারা কর্মকর্তারা ছিলেন তারা ডাক দিয়েছিলেন যে আসুন, সামনে এগিয়ে আসুন, একটু দেখুন। তো সেইখানে সেই বিশ্বকাপ বন্ধই ছিল একটি কাঁচের মোড়কে, কিন্তু সেটাও স্পর্শ করার সুযোগ হয়েছিল। গ্রেগ লোগানিস, যে ডুব সাঁতারের জাদুকর, তাকে যখন আমি সাক্ষাৎকার তার নিয়েছিলাম, বলেছিলাম বাংলায় শুভেচ্ছা দিতে পারবেন আমার বাংলাদেশের শ্রোতাদের জন্য, হ্যাঁ, তিনিও কিন্তু বলেছিলেন আমার শুভেচ্ছা সবার জন্য বাংলা ভাষায়। তো এই আনন্দ এক মাঠ থেকে আর এক মাঠে একেবারে তারুণ্যের যে জোয়ার আমি দেখেছি, সেটা আমার স্মৃতিতে চির উজ্জ্বল।
আর আপনিও এই দীর্ঘ ৪০ বছর যে তারুণ্য নিয়ে আমাদের অনুষ্ঠান করেছেন, বিশ্বকাপের মাঠ থেকে শুরু করে অলিম্পিক্স এবং নানা জায়গায়, সেটাও কিন্তু রোকেয়াপা, এই স্মৃতিগুলো আমাদের কাছে উদ্ভাসিত হয়ে থাকবে, সবসময় আমাদেরকে আলোকিত করবে। আর আরেকটি কথা আপনার কাছে জানতে চাচ্ছি আজকে, যে দীর্ঘ এই পথচলায় আপনি মিতালির আশ্রয় করেছেন আমাদের প্রয়াত এবং প্রাক্তন অনেকের সঙ্গে, সেই সময়কার মিতালি এবং এখনকার মিতালিতেও আপনি আছেন। আপনি যখনই বাংলাদেশে গেছেন অথবা পশ্চিমবঙ্গে গেছেন, আমার মনে হয় আপনি সবচাইতে বেশি শ্রোতাদের সঙ্গে দেখা করেছেন, শ্রোতা সংঘের মিটিংয়ে, এবং তাদের সঙ্গে আপনি সব সময় একটা যোগাযোগ রেখেছেন। এটা কি করে সম্ভব হয়েছে?
সম্ভব হয়েছিল এই জন্যে যে আমি কিন্তু একটি বড় পরিবার থেকে এসেছি, আমরা নয় ভাই বোন ছিলাম। তারপরে আমাদের চাচা চাচি মামা মামি সবাই ঘরে আসা যাওয়া করতেন, ছেলেবেলা থেকে আমাদের একটা বড় পরিবার ছিল। কলকাতায় ছিলাম, অনেকে তখন তখনকার পূর্ব পাকিস্তান থেকে যেতেন কলকাতায়, এবং যারাই কলকাতায় যেতেন আমাদের বাড়িতে থাকতেন মামা চাচা তাদের ছেলে মেয়েরা। তো এই যে একটা বিরাট পরিবারের পারিবারিক বন্ধনে আমি বড় হয়েছি। তারপরে যখন আমি ঢাকা থেকে চলে এলাম ভয়েস অফ আমেরিকাতে এবং মিতালির আসর শুরু করলাম, তখন প্রথম বোধহয় মিতালি আমি শুরু করেছিলাম মাসুমা পায় এবং রমেনদার সঙ্গে, রমেন পাইন আর আলম ভাই সরফুল আলম, প্রয়াত সরফুল আলমের সাথে আমি করতাম আমেরিকার শিক্ষা জগৎ। তো মিতালির আসরে রমেনদার সাথে করার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলিয়ে অনেক শ্রোতাদের চিঠিপত্র নিয়ে আমরা আলাপ আলোচনা করতাম, এবং যখনই আমি দেশে যেতাম কাজে অকাজে আমি খুঁজে বেড়াতাম যে যাদের সাথে কথা বলছি তারা কেমন, সামনাসামনি দেখতে কেমন লাগে, কারণ বেতারে তো কাউকে দেখা যায় না। এখন আমরা দেখছি ফেসবুকে, টেলিভিশনে, টুইটারে, ইউটিউবে, সেই সুযোগটা তো তখন ছিল না বেতার জগতে। কিন্তু এই যে একটা অচেনা অজানা অদেখা মানুষের সঙ্গে কথা হচ্ছে, মিতালি হচ্ছে, যথার্থই তখন মিতালি হতো কিন্তু কণ্ঠে কণ্ঠে, কারো শব্দ শুনে, কারো কথা শুনে এত যে ভালো লাগা ভালোবাসা হতে পারে, আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা না থাকলে আমি বুঝতে পারতাম না। এখন আমি বলি যে আমাদের শ্রোতারা আসতেন জামান সিদ্দিকী ঝিনাইদহ থেকে, ভোরবেলায় ৬টার সময় এসে যদি জানতো যে আমি ঢাকায় গেছি, ৩৩ নম্বর তোফখানা রোডে আমার আব্বা আম্মার বাড়িতে এসে দরজায় বেল বাজাতো, দরজায় টোকা দিত, আমি এসেছি 6টার সময় ভোরের বাসটি নিয়ে চলে এসেছি, এখন আমাকে নাস্তা খাওয়াতে হবে। তপন মিশ্র, মিলন, তরুণ, এখন যারা আছে মাসুদ, আব্দুল হালিম সরকার আর আকবর হায়দার কিরণ তো আছেই, একেবারে বিরাট মানে অপূর্ব সংগঠক সে শ্রোতাদের, শ্রোতা ক্লাবের যুবরাজ আছে এখন, আরো অনেকে রয়েছেন, আবদুল্লাহ রয়েছেন, সবার নাম আমার এই মুহূর্তে গড়গড় করে মনে আসছে না, মখলিসুর রহমান রয়েছেন যিনি নিয়মিত চিঠি লেখেন, প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল, অনেকেই আছেন যারা আমি যখন দেশে যাই তাদের সাথে দেখা হয় এবং সবার সাথেই আমি মনে হয় যে আমি একটা পরিবারের মধ্যে এসেছি, এদের সাথে দেখা না করে চলে যাব এটা হতেই পারে না। তো এইভাবেই গড়ে উঠেছে আমার শ্রোতা দর্শকদের সাথে মিতালি। এবং আমি মনে করি যে আমি ভয়েস অফ আমেরিকা থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমার সাংবাদিক জগৎ থেকে তো আমি বেরিয়ে আসছি না, সুতরাং কোথাও না কোথাও যখনই আমি যাব দেখা হবে। আর 33 নম্বর তোপখানা রোড ঠিকানাটা আমার বাবা মায়ের যদিও, কিন্তু এখনো স্থায়ী আছে, চিরস্থায়ী আছে আমার জীবনকালে। এই ঠিকানাটি প্রেস ক্লাবের অপর প্রান্তে, এই বাড়িটি সবারই চেনা।
রোকেয়া আপা, আপনি 1981 সালে এদেশে এসেছিলেন, তারপর তো আপনার যাত্রা শুরু হলো ভয়েস অফ আমেরিকাতে, কিন্তু তার আগেও আপনি বাংলাদেশ টিভির অত্যন্ত জনপ্রিয় এক সংবাদ পাঠিকা ছিলেন, টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন। এই যে দীর্ঘ চলার পথে আপনি আরও বহু অনুষ্ঠান করেছেন, আপনি বাংলা বিভাগের প্রধান হয়েছেন, এই যে পথ, এটা কি সবসময় মসৃণ ছিল, কেমন ছিল?
না, সবসময় কারো চলার পথ তো মসৃণ থাকতে পারে না, তবে একটা জিনিস কি, আমি ছেলেবেলা থেকে একটু ডানপিটে ছিলাম, অনেকেই আমার নাম দিত গেছো মেয়ে, তো সেই দুরন্তপনাটা আমার মধ্যে ছিল। আমি সহজে সবকিছু অন্যায় বা যেটা আমি মনে করেছি যে সঠিক নয় সেটা আমি মেনে নিতে পারিনি, সুতরাং আমার চলার পথ মসৃণ হয়নি, আমি সোচ্চার থেকেছি। এবং মহিলা বলে যে কোনো কিছু জোর করে দাবি করা যে না আমি মহিলা আমাকে দিতেই হবে, সেভাবে কোনো কিছু আমি চাইনি এবং কোনোদিন আমি ভাবিনি নিজেকে পৃথক করে। নারী পুরুষ পাশাপাশি আমরা কাজ করছি, দুজনেরই যোগ্যতা সমান থাকতে পারে, কিন্তু যদি কোনো কাজটি আমার জন্য করার সুযোগ থাকে তাহলে কেন আমাকে দেওয়া হবে না? আমি মহিলা বলেই কি বঞ্চিত হব? না, তা নয়। এবং আগামীতেও আমি আশা করব যে সব কর্মক্ষেত্রে যেখানেই আমি এগিয়ে যাব সেখানে এই বিশ্বাসটি নিয়েই আমি এগিয়ে যাব, এটা যেন আমার অটুট থাকে। আর আমি তো ভয়েস অফ আমেরিকাতে অনেক সুযোগ পেয়েছি, তাহারা আমি প্রধানমন্ত্রী থেকে নিয়ে স্ট্রিট চিলড্রেন যারা একেবারে শিশুশ্রমে জড়িত তাদের মুখ থেকে কথা শুনেছি, মাদার টেরেজার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছি, নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনুস কৈলাস সত্যার্থীর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছি, তো ছোট বড় সব মিলিয়ে বিশাল প্রান্তর আমার জীবনে এই 4 দশকে আমি পাড়ি দিয়েছি, সবকিছুতে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি। আর এই মুহূর্তে আমি বলতে পারি আমি প্রতিটি মানুষের কাছ থেকে শিখি, আমি তোমাদের কাছ থেকে তো অনেক কিছু শিখছি, প্রতিনিয়ত শিখছি, শেখার কোনো শেষ নেই। সমুদ্র পাড়ে দাঁড়িয়ে বালুকণায় পা রেখে আমি এক একটি ঝিনুক কুড়াচ্ছি এবং সেই ঝিনুকের এক একটির মধ্যে এক একটি চমক আছে, আমি বলবো সবকিছু দেখেই আমি মুগ্ধ হয়েছি এবং সবকিছু থেকেই আমি শিখেছি, এটাই আমার পথ চালাতে উৎসাহ যুগিয়েছে।
রোকেয়া আপা, বারবারই বলতে ইচ্ছে করছে যেতে নাহি দেব, যতবার পরাজয় ততবার কহে আমি ভালোবাসি যারে, সে কি কভু আমা হতে দূরে যেতে পারে, এটা কিন্তু আজকে আমার কথা নয়, আমাদের সবার কথা। রোকেয়া আপা, আপনি কিন্তু হয়তো বা বাংলা বিভাগ ছেড়ে যাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু আমাদের মাঝেই আজীবন রয়ে যাবেন, সদা হাস্যময়ী, সদা উজ্জ্বলভাবে।
আশা করছি যে এই চমৎকার কথা দিয়ে আমরা আজকের মিতালি শেষ করব, এবং আমি শুধু এইটুকু প্রতিশ্রুতি দিতে পারি, আমি যদি সুস্থ থাকি তাহলে আমি আমার ভালোবাসার মানুষদের কাছাকাছি থাকব, পাশেই থাকব, আগামীতে হয়তো অন্য কোনো গুরুদায়িত্ব নিয়ে এগিয়ে যাব। সংসারে অনেক কিছু মোকাবিলা করতে হয়, অনেক সুযোগ আসে, আবার অনেক সুযোগ হেলায় হারিয়ে যায়। আমি আমার এই সংক্ষিপ্ত জীবনে, হ্যাঁ বলবো, সময় অনেক কম জীবনে, লাইফ ইজ টু শর্ট, আর আমি একবারই এই পৃথিবীতে এসেছি, সুতরাং আমার যে স্মৃতি সেটি যেন চির উজ্জ্বল থাকে, সে বিষয়ে আমি যত্নবান থাকব, আমি সবার পাশেই থাকব। আমার শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন, এই কামনা করি।
শ্রোতা বন্ধুরা, মিতালির আসর আজ এ পর্যন্তই।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক রিপোর্ট প্রকাশ উপলক্ষে বলেন, প্রতিটি মানবাধিকারের মতো ধর্মীয় স্বাধীনতা এখন বিশ্বজনীন এক অধিকার।
All people everywhere are entitled to it, no matter where they live, what they believe, or what they don't believe. Religious freedom can't be fully realized unless other human rights are respected. And when governments violate their people's right to believe and worship freely, it jeopardizes all the others.
বিশ্বের সকল মানুষ যারা যেখানেই থাকুন বা যাই বিশ্বাস করেন বা নাই করেন, সবাই এই অধিকারের দাবিদার। অন্যান্য মানবাধিকারের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে সরকার কর্তৃক জনগণের মুক্তভাবে বিশ্বাস এবং উপাসনা করার অধিকারকে লঙ্ঘন করে এবং অন্যান্যদের ঝুঁকিতে ফেলে ধর্মীয় স্বাধীনতাকে পুরোপুরি বাস্তবায়ন করা যাবে না। তবে বিশ্বের বহু মানুষের জন্য ধর্মীয় স্বাধীনতা এখন ধরাছোঁয়ার বাইরে। প্রকৃতপক্ষে পিউ গবেষণা কেন্দ্রের হিসেব অনুযায়ী 56টি দেশে ধর্মীয় স্বাধীনতার উপর উচ্চ এবং কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। ইরান সরকার বাহাই, খ্রিস্টান, ইহুদি, জরোস্ট্রিয়ান বা অগ্নি উপাসক, সুন্নি ও সুফি মুসলমান সহ সংখ্যালঘু ধর্মীয় বিশ্বাসী গ্রুপের সদস্যদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, হয়রানি ও গ্রেফতার করা অব্যাহত রেখেছে। বার্মায় সামরিক অভ্যুত্থানের নেতারা মুসলমান রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগোষ্ঠী নিধন এবং অন্যান্য পাশবিক বর্বরতার জন্য দায়ী। রাশিয়া কথিত উগ্রবাদের অজুহাত এনে মুসলমান সংখ্যালঘু গ্রুপের সদস্য এবং জিওবা উইটনেস বিশ্বাসীদের হয়রানি, দমন এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে চলেছে। সৌদি আরবই হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো চার্চ নেই, যদিও 10 লক্ষের অধিক খ্রিস্টান জনগোষ্ঠী সৌদি আরবে এখন বসবাস করছেন। এবং গণতান্ত্রিক চীন প্রজাতন্ত্র বৃহত্তরভাবে ধর্মীয় অভিব্যক্তিকে অপরাধী বলে গণ্য করে এবং মুসলমান, উইগার্স এবং সিনজিয়াং প্রদেশের অন্যান্য ধর্মীয় এবং জাতিগোষ্ঠীর সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধ অব্যাহত রেখেছে। তবে কতিপয় দেশসমূহ ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে শ্রদ্ধা বৃদ্ধির প্রয়াস নিয়েছে।
Last year, the civilian-led transitional government in Sudan repealed apostasy laws and public order laws that had been used to harass members of religious minority groups. Uzbekistan's government has released hundreds of people who had been imprisoned because of their beliefs. Turkmenistan released 16 Jehovah's Witnesses who were conscientious objectors and refused to serve in the military.
গত বছর সুদানের অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা ও জননিরাপত্তা আইন বাতিল করে দেয়, যেসব আইন ব্যবহার করে ধর্মীয় সংখ্যালঘু সদস্যদের দমন করা হতো। উজবেকিস্তান সরকার বিশ্বাসের অভিযোগে গ্রেফতারকৃত শত শত কারাবন্দীকে মুক্তি দিয়েছে। তুর্কমেনিস্তান 16 জন জিওবা ধর্মগুরু জনগণ যারা সামরিক বাহিনীতে কাজ করতে অস্বীকার করেছিলেন তাদের মুক্তি দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকন বলেন, আমরা ধর্মীয় স্বাধীনতা বিষয়ে আমেরিকার দীর্ঘস্থায়ী নেতৃত্ব বজায় রাখব এবং মানবাধিকার, সক্রিয়বাদী এবং ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সব ধরনের ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত ঘৃণা এবং বৈষম্য মনোভাবের বিরুদ্ধে কাজ করা অব্যাহত রাখব। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।